ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে রোহিঙ্গা বিষয়ে জহুরুল আলমের রিপোর্ট।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সাম্প্রতিক সমস্যা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট উদ্বিগ্ন করে তুলেছে বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বানিকা।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
জঙ্গি গোষ্ঠী আইএস এর হাজারো সন্ত্রাসী হামলা পরিকল্পনার নথিপত্র এখন জোট বাহিনীর হাতে।
কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতা রাজপথে মিছিল করল তৃণমূল কংগ্রেস।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। কিউবার হাভানায় বিশ্ববিখ্যাত বিপ্লব চত্বরে বিপুল সংখ্যক মানুষ সমবেত হচ্ছে। ফিদেল কাস্ট্রোকে বিদায় দেওয়ার জন্য সেদেশের সপ্তাহব্যাপী শোক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। দ্বীপরাষ্ট্রের বিপ্লবী নেতা ক্যাস্ট্রোকে বহু মানুষ ভালোবাসতেন, আবার অনেকে অপছন্দ করতেন। হোজে লুইস হেরেরা বলেন, যে ব্যক্তি আমাদের জন্য সবকিছু করেছেন কার ওপর তার প্রভাব পড়বে না। হোজে বলেন, তিনি ছিলেন আমার এবং আমার সন্তানদের পথপ্রদর্শক, তিনি আমার ঈশ্বর। ক্যাস্ট্রো বিরোধী গ্রুপ লেডিজ ইন হোয়াইট এর নেত্রী বেরটা সোলের বলেন, একজন মানুষের মৃত্যুতে আমরা খুশি নই, স্বৈরশাসকদের শাসকদের মৃত্যুতে আমরা খুশি। 90 বছর বয়স্ক ক্যাস্ট্রো শুক্রবার মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কি কারণে তিনি মারা গেছেন তা ঘোষণা করা হয়নি। দ্বীপের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। 4 ডিসেম্বর ফিদেল ক্যাস্ট্রোর মরদেহ সমাধিস্থ করা হবে। সোমবার সক্রিয় কর্মীদের সূত্রে এবং সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে বলা হয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর বিরোধী যোদ্ধাদের বেশ কয়েকটি স্থানে পরাজিত করেছে। শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা বিভাজিত করার এটা একটা কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে। রুশ বিমান হামলার সাহায্যে সিরিয়ান সামরিক প্রচেষ্টার একটা প্রধান লক্ষ্যস্থল ছিল আলেপ্পো। সেখানকার পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। আনুমানিক হিসেব অনুযায়ী 2.5 লক্ষ বেসামরিক মানুষ সরকারি অবরোধের কারণে আটকা পড়ে গেছে। তাদের খাদ্য ও চিকিৎসা সাহায্যের প্রয়োজন রয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সানা সংবাদ সংস্থা সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, সেনাবাহিনী শাকুর জেলা পুনর্দখল করেছে এবং সন্ত্রাসীরা যেসব মাইন পেতে রেখেছিল তা তারা নিষ্ক্রিয় করেছে। সরকার তাদেরই সন্ত্রাসী বলে আখ্যায়িত করে যারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধিতা করে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সাম্প্রতিক সমস্যা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট উদ্বিগ্ন করে তুলেছে বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
সোমবার ঢাকায় কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের সাথে মত বিনিময় সভায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, সমস্যাটির সমাধানে বাংলাদেশ সহ সমমনা সব দেশকে নিয়ে কাজ করতে আগ্রহী তাঁর দেশ। রাখাইন রাজ্যে কি ঘটছে তা জানতে এবং সেখানকার সমস্যার সমাধানের জন্য একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন বলে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন AHRC এক বিবৃতিতে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন চলছে জাতিসংঘের কাছে অবিলম্বে তার তদন্তের দাবি জানিয়েছে। সংস্থাটি বলেছে, সর্বশেষ পাওয়া স্যাটেলাইট ছবিতে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রমাণ পাওয়া গেছে মন্তব্য করে। জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে বলেন, এছাড়া রোহিঙ্গাদের জন্য সীমিত সময়ের জন্য হলেও ভয়েস অফ আমেরিকা ঢাকা।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটির কারণে রোববার তুর্কমেনিস্তানে জরুরি অবতরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
সোমবার ঢাকায় বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এই প্রসঙ্গে জানালেন, তিনটি কমিটিকেই আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাঙ্গেরি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির প্রেক্ষাপটে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য আলাদা বিমান কেনার কথা জানিয়েছেন রাশেদ খান মেনন। তাদের ভ্রমণের জন্য শীঘ্রই এক্সিকিউটিভ এয়ারক্রাফট কেনা হবে বলে জানিয়ে তিনি বলেন, এ ধরনের ব্যবস্থা বিশ্বের বেশ কয়েকটি দেশে রয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
জঙ্গি গোষ্ঠীর আইএস এর হাজারো সন্ত্রাসী হামলা পরিকল্পনার নথিপত্র এখন জোট বাহিনীর হাতে। মধ্যপ্রাচ্যে ব্রিটেনের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল রুপার্ট জোনস জানিয়েছেন, এসব নথিপত্রে ইউরোপ সহ বিশ্বের অন্যান্য স্থানে হামলা চালানোর কয়েক হাজার পরিকল্পনা রয়েছে। আগস্ট মাসে উত্তর সিরিয়ার মানবিজ থেকে আইএসকে হটিয়ে দেওয়ার পর 10,000-এর বেশি নথিপত্র এবং বিপুল পরিমাণ ডিজিটাল ডেটা জব্দ করা হয়। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
জঙ্গি গোষ্ঠী আইএস এর হাজারো সন্ত্রাসী হামলা পরিকল্পনার নথিপত্র এখন জোট বাহিনীর হাতে। মধ্যপ্রাচ্যে ব্রিটেনের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল রুপার্ট জোনস জানিয়েছেন, এসব নথিপত্রে ইউরোপ সহ বিশ্বের অন্যান্য স্থানে হামলা চালানোর কয়েক হাজার পরিকল্পনা রয়েছে। আগস্ট মাসে উত্তর সিরিয়ার মানবিজ থেকে আইএসকে হটিয়ে দেওয়ার পর 10,000-এর বেশি নথিপত্র এবং বিপুল পরিমাণ ডিজিটাল ডাটা জব্দ করা হয়। ইরাকে আল আসাদ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের তিনি বলেন, আইএস অধ্যুষিত এলাকা বিশেষ করে রাখা ও মানবিজ থেকে উল্লেখযোগ্য মাত্রায় বহির্বিশ্বে অভিযানে নীলনকশা করা হচ্ছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য, নথিপত্র, ইলেকট্রনিক ফাইল থেকে ইঙ্গিত মিলে বিশ্বের সব ধরনের দেশের বিরুদ্ধেই আইএস এর সন্ত্রাসী হামলার ছক রয়েছে। এসব সন্ত্রাসী পরিকল্পনার বিস্তারিত আলোচনা করতে অস্বীকৃতি জানান ব্রিটিশ কমান্ডার। আন্তর্জাতিক জোট বাহিনী ইরাকের মসুল শহরকে আইএস এর দখলমুক্ত করতে পারলে সেখান থেকে আরো নতুন গোয়েন্দা তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন জেনারেল জোনস। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে ঘিরে প্রতিবাদে সোচ্চার বিরোধীরা। দেশের বাম সংগঠনগুলো আজ ভারত বন্ধের ডাক দেয়, তবে বন্ধকে সমর্থন করেনি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
দেশের বাম সংগঠনগুলো আজ ভারত বন্ধের ডাক দেয়, তবে বন্ধকে সমর্থন করেননি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। আজকের দিনটাকে জন আক্রোশ দিবস হিসেবে পালন করলো কংগ্রেস। এদিকে আজ যখন ভারত বন্ধের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গেও বামেদের ডাকা 12 ঘন্টার ধর্মঘট পালন করা হয়, ঠিক তখনই আজই পথে নামেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডেরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, বন্ধকে তিনি সমর্থন করেন না, কারণ বন্ধের ফলে আরো হয়রান হতে হয় সাধারণ মানুষকে। নোট বাতিলকে কেন্দ্র করে আগে থেকে নাজেহাল আম জনতা, তাদের আর সমস্যায় ফেলতে রাজি নন রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই মিছিল করে প্রতিবাদের সিদ্ধান্ত নেন তিনি বা তার দল। তবে নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে আজ সামিল হয়নি জনতা দল ইউনাইটেড। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার আবারও ভোটে কারচুপির অভিযোগ করেছেন। তিনি এ মাসের গোড়ার দিকে নির্বাচনে জয়লাভ করেন। তার অভিযোগের সমর্থনে কোনো তথ্য প্রমাণ দেননি তিনি। ট্রাম্প টুইটারে লিখেছেন, তিনি ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনকে দেশব্যাপী সাধারণ ভোটে পরাজিত করতেন যদি তার কথায় লক্ষ লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোট দিয়েছে তাদের ভোট বাদ দেওয়া হয়। 4 ঘন্টা পর তিনি যে 3টি রাজ্যে 8ই নভেম্বর ক্লিনটনের কাছে হেরেছেন সেই সব রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাম্প লেখেন, তার কথায় ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার এবং ক্যালিফোর্নিয়ায় ভোটে প্রচুর কারচুপি হয়েছে, বার্তা মাধ্যমে সে সম্পর্কে খবর দেওয়া হচ্ছে না কেন, ব্যাপক পক্ষপাত, বড় ধরনের সমস্যা। ট্রাম্প জানুয়ারি মাসে শপথ নেবেন, তিনি ইলেকট্রাল কলেজ ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে বিশ্ব সংবাদের পর আমাদের বিস্তারিত প্রতিবেদন রয়েছে। ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিয়ন প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন। ফিয়ন হচ্ছেন রক্ষণশীল দক্ষিণপন্থী রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা নিয়ে বিতর্ক অব্যাহত আছে। কয়েকটি অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার দাবি উঠেছে। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদন পরিবেশন করছেন আসানুল হক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ পুনর্ব্যক্ত করেছেন। এ মাসের প্রথম দিকে অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়ী হন। তিনি টুইটার বার্তায় বলেছেন যে কয়েক লক্ষ মানুষ বেআইনিভাবে ভোট দিয়েছে, তাদের বাদ দিলে তিনি হিলারি ক্লিন্টনকে মাথাপিছু ভোটে পরাজিত করতেন। এর 4 ঘণ্টা পর তিনি 3টি অঙ্গরাজ্যের ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন, যেগুলোতে তিনি পরাজিত হয়েছেন। তিনি বলেন, ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার এবং ক্যালিফোর্নিয়ায় গুরুতর ভোট কারচুপি ঘটেছে, কিন্তু প্রচার মাধ্যমে সেগুলোর খবর দিচ্ছে না কেন? এটা অত্যন্ত একপেশে ব্যাপার এবং বড় একটি সমস্যা। ট্রাম্প জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করবেন কারণ তিনি ইলেকটোরাল কলেজ ব্যবস্থায় বেশি ভোট পেয়েছেন। যদিও মাথাপিছু বা পপুলার ভোটে তিনি প্রায় 20 লক্ষ ভোট কম পেয়েছেন। নির্বাচনের আগে তিনি নিয়মিতভাবে বলেছেন ভোট প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, কিন্তু তার অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি। গত অক্টোবর মাসে তিনি বলেছেন নির্বাচনে কারচুপির কারণ শুধু প্রচার মাধ্যম নয়, অনেক ভোটকেন্দ্রও হিলারি ক্লিন্টনের প্রতি পক্ষপাত দুষ্ট। তিনি তার দাবি সমর্থন না করার জন্য নিজ দলেরও সমালোচনা করেন। 17 অক্টোবর তিনি এক টুইট বার্তায় বলেছিলেন, ভোটের দিন এবং এর আগে বড় আকারে কারচুপি হচ্ছে, রিপাবলিকান নেতারা কেন তা অস্বীকার করছেন? ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অফ স্টেট অ্যালেক্স পেডিলা ট্রাম্পের সর্বসাম্প্রতিক অভিযোগকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন। তিনি বলেন ট্রাম্প দায়িত্বহীন আচরণ করছেন। প্যাডিলা বলেন, আপাতদৃষ্টে মিস্টার ট্রাম্প এটা জেনে বিচলিত বোধ করছেন যে বেশিরভাগ আমেরিকান তাকে ভোট দেয়নি। ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য জায়গায় ভোট কারচুপির প্রমাণহীন অভিযোগ ভিত্তিহীন। তার দায়িত্বহীন টুইট বার্তা অযাচিত এবং একজন প্রেসিডেন্ট ইলেক্টের জন্য অনুপযুক্ত। ট্রাম্প সম্প্রতি গ্রিন পার্টির প্রার্থী জিল স্টাইনের সমালোচনা করেন কারণ তিনি উইসকনসিনে ভোট পুনর্গণনার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প ওই রাজ্যে অল্প ব্যবধানে জয়ী হন। হিলারি ক্লিন্টন জিল স্টাইনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
এর আগে এ মাসের গোড়ার দিকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে তার নির্বাচনী প্রচার অভিযানে দেয়া কট্টর কিছু প্রতিশ্রুতি থেকে সরে আসছেন। এ নিয়ে আমাদের বার্তা বিভাগের প্রতিবেদন উপস্থাপন করছেন রোকেয়া হায়দার ও আনিস আহমেদ।
অনেকগুলো বিষয়, যেমন ধরুন যুক্তরাষ্ট্র মেক্সিকোর সীমান্ত বরাবর দেয়াল নির্মাণ, জলবায়ু পরিবর্তনের কারণ, কিংবা ধরুন রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্রেটিক দলীয় হিলারি ক্লিন্টনকে কারারুদ্ধ করা, এসব ব্যাপারে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অনেকখানি নমনীয় হয়ে এসছে।
হ্যাঁ, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন প্রার্থীরা জয়লাভ করার পর কিংবা দায়িত্ব নেয়ার পর তাদের একসময়কার ওই চড়া সুর অনেকখানি নরম করেন তারা। আর দায়িত্বভারের বাস্তবতার কারণে কখনো আপোষ করতে হয়, কখনো বেশ অনেকখানি পিছিয়ে আসতে হয়। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তিনি নির্বাচনী প্রচার অভিযানের ওই বাগাড়ম্বর থেকে সরে আসছেন এবং হোয়াইট হাউসে প্রবেশের আগেই অনেকখানি বাস্তবচিত অবস্থান গ্রহণ করেছেন।
ট্রাম্পের ওই সব নির্বাচনী সমাবেশে তার ভক্তদের কাছ থেকে সমস্বরে শোনা যেত, বিল্ড দ্যাট ওয়াল, ওই দেয়ালটি তোলো। ট্রাম্প নির্বাচনী বিতর্ক ও সমাবেশে বেশ বড় গলায় বলতেন যে তিনি কেবল যে একটি বিশাল সুন্দর প্রাচীর নির্মাণ করবেন তাই নয়, তিনি এজন্যে মেক্সিকোকে খরচ করাতে বাধ্য করবেন। আসলে যুক্তরাষ্ট্র মেক্সিকোর মধ্যকার প্রায় 2000 মাইল দীর্ঘ সীমান্তের প্রায় 1/3 এক ধরনের দেয়াল রয়েছেই।
হ্যাঁ, তবে মজার ব্যাপার হচ্ছে সম্প্রতি CBS নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে ট্রাম্প স্বীকার করেছেন যে দেয়াল তোলার কথা তিনি নির্বাচনী প্রচার অভিযানে বলে এসেছেন তা আসলে বেড়া তৈরি করার কোনো কোনো এলাকায়। আর তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম 100 দিনের কাজের উপর তৈরি ভিডিওতে ট্রাম্প একবারও দেয়ালের কথা উল্লেখ করেননি,
এবং একইভাবে তিনি অভিবাসন বিষয়ক বক্তব্য থেকেও পিছিয়ে এসেছেন। নির্বাচনী প্রচার অভিযানে তিনি বলেছিলেন যে 1,10,00,000 অবৈধ অভিবাসীর মধ্যে তিনি লক্ষ লক্ষ কাগজপত্রবিহীন অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবেন।
কিন্তু ওই 60 মিনিটসের প্রসঙ্গই আবার আনতে হচ্ছে। সেখানে সাক্ষাৎকারে ট্রাম্প অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার ব্যাপারে তার কঠোর অবস্থান থেকে সরে আসেন। তিনি বলেছেন, অপরাধ সংগঠনের দায়ে যাদের গ্রেফতার করা হয়েছে শুধু তাদের ব্যাপারে তিনি জোর দেবেন।
তিনি বলেন, আমরা তাদেরকেই চিহ্নিত করব যারা অপরাধী, যাদের অপরাধের রেকর্ড রয়েছে, যেমন অপরাধী গ্যাংয়ের সদস্য, মাদক ব্যবসায়ী, এরকম লোকজন, যাদের সংখ্যা বোধহয় 20-30 লক্ষ হবে। আমরা তাদেরকে দেশ থেকে বের করে দেব কিংবা জেলে পুরব।
ঠিক তেমনি শরণার্থীদের ব্যাপারেও তার মতামত পাল্টেছে। প্যারিসে এবং ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে সন্ত্রাসী হামলার পর গত ডিসেম্বর মাসে ট্রাম্প প্রস্তাব করেছিলেন যে ইসলাম ধর্মবিশ্বাসী সব লোকজনকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
কিন্তু এ ব্যাপারেও তার অবস্থান তিনি বদলেছেন। যুক্তরাষ্ট্র সব মুসলিমদের নিবন্ধন এবং মসজিদগুলোর উপর নজরদারির যে আহ্বান তিনি জানিয়েছিলেন তা থেকে সরে এসেছেন। এখন তিনি বলছেন যে সন্ত্রাসবাদের ব্যাপারে যেসব দেশের প্রমাণিত ইতিহাস রয়েছে সেখান থেকে অভিবাসন নিষিদ্ধ করা হবে, কিংবা এদেশে প্রবেশের সময় লোকজনকে ভালোভাবে বাছাই করে দেখতে হবে।
ন্যাশনাল সিকিউরিটি এন্ট্রি এক্সিট রেজিস্ট্রেশন সিস্টেম বা সংক্ষেপে এনসিএস আইনটি বিচার বিভাগ করেছিল 9/11 পর, জর্জ ডব্লিউ বুশের যুগে। কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম 4 বছরের মধ্যেই 2011 সালে এই আইনটি অকার্যকর করা হয়। তবে এর রূপরেখা এখনও আছে। ট্রাম্প এবং তার বহু উপদেষ্টা ওই আইন পুনর্বহাল করা এবং প্রধানত মুসলমানদের নিবন্ধন করা এবং তাদের উপর নজরদারি করার আগ্রহের বিষয়টি প্রকাশ্যেই বলেছেন।
নির্বাচনী প্রচার অভিযানের সময়ে ট্রাম্প প্রেসিডেন্ট ওবামার অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যা কিনা ওবামা কেয়ার নামেও পরিচিত, তার কঠোর সমালোচনা করেছিলেন। এসব সমাবেশে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হয়ে তার প্রথম দিনের কাজই হবে এই আইনটি সম্পূর্ণ বাতিল করা। তবে নির্বাচনের 1 সপ্তাহেরও কম সময় পরে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ওবামা কেয়ার বাতিলই করবেন না, এর পরিবর্তে অন্য ধরনের আইন আনবেন।
আবার 60 মিনিটসের সাক্ষাৎকারে তিনি আরও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার কথা বলেন। তিনি বলেছেন, বর্তমান পরিকল্পনার অন্তত 2টি ধারা তিনি বজায় রাখতে চান। প্রথমত, যারা আগে থেকেই অসুস্থ তারা এই স্বাস্থ্য বিমার সুযোগ সুবিধা পাবেন, এবং দ্বিতীয়ত, 26 বছর বয়স পর্যন্ত যেসব ছেলে মেয়ে তাদের বাবা মার সঙ্গে বসবাস করছে তারা বাবা মার স্বাস্থ্য পরিচর্যা পরিকল্পনার অধীনেই থাকতে পারবেন। তো প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প নমনীয় অবস্থান গ্রহণ করেছেন।
হ্যাঁ, এরকম আরও একাধিক বিষয় রয়েছে, যেমন জলবায়ু পরিবর্তনের ইস্যু। সেসব বিষয়ে তিনি আগেকার অবস্থান থেকে সরে আসছেন এবং বাস্তবতার আলোকেই সবকিছু বিবেচনা করে দেখছেন বলে মনে হচ্ছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে স্বাস্থ্য বিষয়ক খবরাখবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী প্রতি 40 সেকেন্ডে বিশ্বের কোথাও না কোথাও কেউ আত্মহত্যা করে। এটি একটি বড় সমস্যা, অথচ অতটা আলোচনায় আসে না। যারা আত্মহত্যা করে তাদের সম্পর্কে মানুষ ভাবে তারা কাপুরুষ। ভয়েস অফ আমেরিকার ক্যারল পিয়ারসনের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন ও তাহিরা কিবরিয়া।
বাল্যকালে বাবা আত্মহত্যা করবার পর বড় হয়ে ডরোথি পাও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে কাজ করেছেন।
I was 9 when my father took his life. I count that day as the last day of my childhood because from that moment on
baba atohotta korar shomoy amar boyosh 9 bochor chilo shei din tike ami amar shishukaler shesh din mone kori karon tarpor theke amar nirapotta bishoy kono gyan chilo na
ditiyo bishwojuddhe ongsho neya birder samadhisthol arlington cemetery te babar koborer pashe daniye dorothy pao বললেন, আমার বাবা বীর ছিলেন, কাপুরুষ ছিলেন না।
It's important to me that people not label those who died by suicide as cowards because
কেউ আত্মহত্যা করে মারা গেলে তাকে কাপুরুষ আখ্যা দেওয়ার চরম বিরোধিতা করি আমি, কারণ আমার বাবা সাহসী ছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছেন তিনি।
প্রায় 50 বছর পর তার জীবনে আবারও কাঁপন এসেছে।
I lost my son in 2012. This is my favorite picture of Peter.
2012 সালে আমি আমার পুত্রকে হারাই। তার মুখের হাসি ভুলতে পারি না। কি সুন্দর নীল চোখের ছেলেটি আমার। সেই চোখ দিয়ে সে বিশ্বকে দেখছে হয়তো।
আত্মহত্যায় বছরে 800,000 মানুষ মারা যায়। আরো বহু সংখ্যক মানুষ আত্মহত্যার চেষ্টা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে প্রতি 40 সেকেন্ডে একজন করে মারা যায় আত্মহত্যা করে। আত্মহত্যার বিরূপ প্রভাব পড়ে সমাজ, সংসার এবং সম্প্রদায়ে। ডরোথি বলছিলেন, ছেলের আত্মহত্যার পর কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা।
The ripple effect is enormous. His brothers, his girlfriend, myself, his father.
এর প্রভাব ভয়াবহ। তার ভাই, তার বান্ধবী, আমি, আমার স্বামী, সবাই দুঃখে ভরাক্রান্ত, শোকে মুহ্যমান। এই শোক কাটাতে কয়েক বছর লাগবে।
বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা প্রতিরোধ সম্ভব যদি সরকারসমূহ সঠিক নীতি প্রণয়ন করেন। মদ, মাদক, অস্ত্র এসব সঠিকভাবে নিয়ন্ত্রণ করার নীতি প্রণয়ন করা হয়। বিষাদগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার। মেন্টাল হেলথ আমেরিকার কর্মকর্তা পল জিওনফ্রিডো বলছিলেন এ বিষয়ে,
Suicide is the ultimate stage 4 event for a lot of people who have got serious mental illnesses.
যারা ভীষণ রকম মানসিক ভাবে বিকারগ্রস্ত, আত্মহত্যা তাদের জন্য শেষ ধাপ। মানসিক রোগী নন এমন অনেকে যারা অন্যান্য ধরনের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত, তাদের মধ্যেও আত্মহত্যার প্রবণতা গড়ে ওঠে।
If we think someone may be troubled, ask them outright if they're having thoughts of suicide.
যদি কারো আচরণে সন্দেহ হয়, দেরি না করে সরাসরি প্রশ্ন করতে হবে কি হয়েছে। এটা ঠিক আলোচনার মতো কোনো বিষয় নয়, কিন্তু কোনো শেষকৃত্য অনুষ্ঠানের চেয়ে এটা তো ভালো।
ডরোথি বললেন, সেটাই আমি আশা করি এবং সেই লক্ষ্যে আমি আত্মহত্যা প্রতিরোধ এবং এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করে চলছি, যাতে মানুষ জানতে পারে যে এটি প্রতিরোধযোগ্য।
এবার শুনবেন সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বহু আন্তর্জাতিক সমাজ ইরানে মানবাধিকারের লঙ্ঘন বিষয়ে আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি, যারা সামাজিক, মানবিক এবং সাংস্কৃতিক সমস্যাদি বিষয়ে নিয়োজিত, ইরানে তাদের নাগরিকদের বিরুদ্ধে অন্যায় এবং প্রতারণামূলক কার্যকলাপ বন্ধে ইরানের প্রতি অনুরোধ জানিয়ে প্রস্তাব গ্রহণ করে। এসব কার্যকলাপের মধ্যে অন্তর্ভুক্ত ছিল জাতিগোষ্ঠী এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য, ভাষা প্রকাশ, বিবেক চেতনা, ধর্মের উপর কঠোর নিষেধাজ্ঞা, নিয়মমাফিক জোরপূর্বক আটক, জোরপূর্বক অদৃশ্য করে দেয়া, দৈহিক যন্ত্রণা এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি পরিপূর্ণ অশ্রদ্ধা জানিয়ে মৃত্যুদণ্ড কায়েম করা। বিগত বছরগুলির চাইতে বর্ধিত হারে 85টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, 35টি দেশ বিরোধিতা করে এবং 63টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার ইরানের বিরুদ্ধে প্রস্তাবের সমর্থনকে ইরানে মানবাধিকারের বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগের একটা জোয়ার বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানের মানবাধিকার সম্পর্কিত ইন্টারন্যাশনাল ক্যাম্পেইনের নির্বাহী পরিচালক হাদি গায়েমিও আন্তর্জাতিক সমাজের বৃহত্তর সম্মতির কথা উল্লেখ করে বলেন, ইরানকে অবশ্যই তাদের মানবাধিকার রেকর্ডে উন্নয়ন ঘটাতে হবে। তিনি বলেন, মানবাধিকারের লঙ্ঘনের ব্যাপারে ইরানের সদিচ্ছা থাকলে থার্ড কমিটি বছরের পর বছর এসব প্রস্তাব পাশ করত না। থার্ড কমিটির প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রদূত মিশেল সিসন ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র ইরানের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে অব্যাহতভাবে উদ্বিগ্ন থাকবে। তিনি বলেন, তাঁর কথায়, সরকারি সংস্থাগুলি ইরানের জনগণের বিরুদ্ধে নানাবিধ লঙ্ঘন এবং হয়রানি অব্যাহত রেখেছে, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এবং যারা ভিন্নতর রাজনৈতিক নীতি অনুসরণ করে থাকেন। আমরা ইসলামী রিপাবলিক অব ইরান সরকারের প্রতি ইরানে ব্যাপক জোরপূর্বক আটকাদেশ, অতিরিক্ত দণ্ডাদেশ, ভয়ঙ্কর কারাগার পরিস্থিতি, কথিত অপরাধ সংগঠনের সময় যারা অল্প বয়সী ছিলেন তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বাতিল করতে আমাদের অনুরোধ পুনর্ব্যক্ত করছি। রাষ্ট্রদূত সিসন বলেন, জাতিসংঘের প্রাক্তন একজন প্রতিনিধিকে মানবাধিকার কাউন্সিল অনুমোদিত কার্যকলাপ লিপিবদ্ধ করার জন্য ইরান সফরে বাধা দেওয়া হয়েছিল। তিনি তার উত্তরসূরিকে ইরান যেন সফরে অনুমতি দেয় সেজন্য ইরান সরকারকে অনুরোধ জানিয়েছেন।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শিগুফতা নাসরিন খুইন।
কিউবার হাভানায় বিশ্ববিখ্যাত বিপ্লব চত্বরে বিপুল সংখ্যক মানুষ সমবেত হচ্ছে। ফিদেল কাস্ট্রোকে বিদায় দেওয়ার জন্য সেদেশে সপ্তাহব্যাপী শোক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। দ্বীপরাষ্ট্রের বিপ্লবী নেতা কাস্ট্রোকে বহু মানুষ ভালোবাসতেন, আবার অনেকে অপছন্দ করতেন। হোজে লুইস হেরেরা বলেন, যে ব্যক্তি আমাদের জন্য সবকিছু করেছেন কার ওপর তার প্রভাব পড়বে না। হোজে বলেন, তিনি ছিলেন আমার এবং আমার সন্তানদের পথপ্রদর্শক, তিনি আমার ঈশ্বর। ক্যাস্ট্রো বিরোধী গ্রুপ লেডিস ইন হোয়াইটের নেত্রী বেটা সোলের বলেন, একজন মানুষের মৃত্যুতে আমরা খুশি নই, স্বৈর শাসকদের মৃত্যুতে আমরা খুশি। 90 বছর বয়স্ক ক্যাস্ট্রো শুক্রবার মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কি কারণে তিনি মারা গেছেন তা ঘোষণা করা হয়নি। দ্বীপের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। 4 ডিসেম্বর ফিদেল কাস্ট্রোর মরদেহ সমাধিস্থ করা হবে। সোমবার সক্রিয় কর্মীদের সূত্রে এবং সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা মাধ্যমে বলা হয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনী বিরোধী যোদ্ধাদের বেশ কয়েকটি স্থানে পরাজিত করেছে। শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা বিভাজিত করার এটা একটা কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে। রুশ বিমান হামলার সাহায্যে সিরিয়ান সামরিক প্রচেষ্টার একটা প্রধান লক্ষ্যস্থল ছিল আলেপ্পো। সেখানকার পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করছে। আনুমানিক হিসেব অনুযায়ী 2.5 লক্ষ বেসামরিক মানুষ সরকারি অবরোধের কারণে আটকা পড়ে গেছে, তাদের খাদ্য ও চিকিৎসা সাহায্যের প্রয়োজন রয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সানা সংবাদ সংস্থা সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, সেনাবাহিনী শাকুর জেলা পুনর্দখল করেছে এবং সন্ত্রাসীরা যেসব মাইন পেতে রেখেছিল তা তারা নিষ্ক্রিয় করেছে। সরকার তাদেরই সন্ত্রাসী বলে আখ্যায়িত করে যারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার আবারও ভোটে কারচুপির অভিযোগ করেছেন। তিনি এ মাসের গোড়ার দিকে নির্বাচনে জয়লাভ করেন। তার অভিযোগের সমর্থনে কোনো তথ্য প্রমাণ দেননি তিনি। ট্রাম্প টুইটারে লিখেছেন, তিনি ডেমোক্রেট হিলারি ক্লিনটনকে দেশব্যাপী সাধারণ ভোটে পরাজিত করতেন যদি তার কথায় লক্ষ লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোট দিয়েছে তাদের ভোট বাদ দেওয়া হয়। 4 ঘন্টা পর তিনি যে 3টি রাজ্যে 8ই নভেম্বর ক্লিনটনের কাছে হেরেছেন সেই সব রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাম্প লিখেছেন, তার কথায় ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার এবং ক্যালিফোর্নিয়ায় ভোটে প্রচুর কারচুপি হয়েছে, বার্তা মাধ্যমে সে সম্পর্কে খবর দেওয়া হচ্ছে না কেন? ব্যাপক পক্ষপাত, বড় ধরনের সমস্যা। ট্রাম্প জানুয়ারি মাসে শপথ নেবেন, তিনি ইলেকটোরাল কলেজ ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিয়ন প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন। ফিয়ন হচ্ছেন রক্ষণশীল দক্ষিণপন্থী রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী। রবিবার ফিয়ন দলের প্রথম প্রাথমিক নির্বাচনে জয়ী হন। তিনি বিপুল ভোটের পার্থক্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আলা জুপেকে পরাজিত করেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.